নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড। আমি সুমিতেন্দ্র, রয়েছি আপনাদের সাথে, আর আমার সাথে রয়েছে প্রত্যয়। আজকের গল্প গোগলের লেখা, কঙ্কা কাউরে ছাড়বে নিকো। আজকে গল্পপাঠে রয়েছি আমি, বিভিন্ন চরিত্রে রয়েছে নার্গিস লায়লা, অস্মিতা মুখার্জি পাল, শ্রীষা চৌধুরী, অনন্যা রয় চৌধুরী, তৃষা সেন, সৌরভ ধ্বনি সাহা, প্রত্যয়, সৃজন, রক্তিম, সাত্যকী এবং সুমিত দাশগুপ্ত। আজকের গল্পটা শুধু 221B হ্যারিসন রোড নয়, আমাদের সাথে রয়েছে আরও তিনটে অডিও স্টোরি চ্যানেল, 86.7 তোমার FM, দূরবীন শ্রুতি কথা এবং হরর্স্কোপ। শ্রোতাদের কাছে অনুরোধ রইল সবকটা চ্যানেল ঘুরে আসার জন্য, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। আর হ্যাঁ, ভালো লাগলে প্রত্যেক কটা চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তাহলে আর দেরি না করে শুরু করছি Season 5, Episode 2, গোগলের লেখা, কঙ্কা কাউরে ছাড়বে নিকো।
কঙ্কা কাউরে ছাড়বে নিকো, কাউরে না, কাউরে ছাড়বে নি।
গ্রামবাসীদের অনবরত ছোড়া পাথরের আঘাতে চোখ মুখ মাথা ফেটে গাছে বাঁধা 21 বছরের রক্তাক্ত কঙ্কা ধুকতে ধুকতে, ওই কথাটা বলতেই গ্রামের জমিদার পুত্র চিরন্তন বিশ্বাস চেঁচিয়ে উঠল,
থামলে কেন, মারো পাথর।
গ্রামবাসীরা আরো উদ্যত হলো পাথর ছুঁড়তে, বুড়ো থেকে বাচ্চা, পুরুষ এবং নারী কেউই বিরত নয়। সকলেই আক্রোশ ভরে ঢিল ছুঁড়তে ছুঁড়তে বলছে,
শেষ করি দাও সবাই মিলে, ওরে মারো, ওরে মারো, আরো মারো, ওরে মেরে মেরে শেষ করি দাও।
কুমোর দেখো মাগি, খুনি বিশ্ব একটা, আজ তরে পাঁচাইকে দেহি, মর 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 তুই।
সবাই সবাই কঙ্কার মৃত্যু চায়। গাছটার পাতার ফাঁক দিয়ে রোদ এসে পড়েছে কঙ্কার মুখে, গাছে বাঁধা কঙ্কার মুখ থেকে টপ টপ করে ঝরে পড়ছে রক্ত। তবুও গোঙাতে গোঙাতে একটাই কথা অস্ফুটে বলে যাচ্ছে সে,
এই কঙ্কা কাউরে ছাড়বে নি, তোদের সবাইকে শেষ করে দেবে, এই কঙ্কা কাউরে ছাড়বে নি, কঙ্কা কাউরে না, কাউরে না।
বেশ কিছুক্ষণ পাথর বৃষ্টির পর জমিদার বাড়ির পুরোহিত 30 বছর বয়সী বৈধুর্য ভট্টাচার্য, জমিদার নিত্যানন্দ বিশ্বাসের একমাত্র ছেলে 28 বছর বয়সী চিরন্তন বিশ্বাসকে বলল,
এবার থামতে বলো, মরণ দ্বীপে জ্যান্ত পুঁতব মাগিকে।
শুনে চিরন্তন বিশ্বাস সবাইকে থামতে বলল। 4 বছরে 4-4 জনকে মা কালীর উদ্দেশ্যে বলি দেবার নামে হত্যা করায় কঙ্কাকে মরণ দ্বীপে নিয়ে গিয়ে জ্যান্ত কবর দেওয়াই ঠিক করা হয়েছে। গাছে বাঁধা রক্তাক্ত কঙ্কার মুখ থেকে আর আওয়াজ বেরোচ্ছে না। চিরন্তন বিশ্বাস তার লেঠেলদেরকে বলল,
খোল মাগিকে, নিয়ে চল নৌকায়।
মালিকের হুকুমে লেঠেলরা কঙ্কাকে গাছটা থেকে খুলে গ্রামবাসীদের সামনে দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো সাগরের দিকে। গত কয়েক ঘন্টা ধরে অনবরত পাথর বৃষ্টিতে ভিজে রক্তাক্ত কঙ্কা প্রায় অর্ধমৃত। চিরন্তন বিশ্বাস, বৈদুর্য ভট্টাচার্য আর 5 জন লেঠেল সমুদ্র পাড়ে রাখা নৌকাটায় মৃত প্রায় কঙ্কাকে তুলে নিজেরাও চড়ে বসল। মাঝি আরশাদ আলী উথাল সাগরের জলে নৌকা নামিয়ে দাঁড় টানতে লাগলো, হাঁক ছেড়ে বলল,
হুঁশিয়ার, ঝড় ধেয়ে আসতেছে, ভীষণ ঝড়, হুঁশিয়ার।
সাগরদ্বীপ গঙ্গাসাগরের মেলার জন্য বিখ্যাত। এই সাগরদ্বীপেরই দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত স্বল্প জনবসতিপূর্ণ বেগুয়াখালি গ্রাম। এই গ্রামের পশ্চিমেই হুগলি নদী বা গঙ্গা নদী বঙ্গোপসাগরে এসে মিশেছে। বেগুয়াখালীর মোহনা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত প্রণয়দ্বীপ। সেইখানে যদিও জনবসতি নেই। প্রণয়দ্বীপের পশ্চিমে 10 কিলোমিটার গেলে আরেকটি দ্বীপ আছে। সাগরদ্বীপেরই খুব কম মানুষ এই দ্বীপটার কথা জানে। তারা নাম দিয়েছে মরণদ্বীপ। এই মরণদ্বীপ ভীষণই রহস্যময়। এই অঞ্চলের বেশিরভাগ মাঝিমাল্লারাও এই দ্বীপটা কোনোদিন দেখেনি, আর যারা দেখেছে তাও খুব দূর থেকে। আরশাদ আলী এমনই একজন মাঝি যে শুধু দ্বীপটা দেখেইনি, গেছেও একবার সেইখানে। সেই গল্পই আরশাদ করেছিল জমিদার নিত্যানন্দ বিশ্বাস, তার ছেলে চিরন্তন বিশ্বাস আর বৈদুর্য ভট্টাচার্যের কাছে। আজ তাই এই মায়াবী নারী কঙ্কাকে জীবন্ত সমাধি দেওয়ার জন্য ওই নির্জন রহস্যময় দ্বীপটাকেই বেছে নেওয়া হয়েছে। মৃত্যুর পরও কঙ্কার কোনো প্রভাব এই বেগুয়াখালি গ্রামে যাতে না পড়ে, সেই জন্যই এই সিদ্ধান্ত। প্রায় 5 ঘন্টা ধরে টানা নৌকা চালানোর পর যখন সবাই হতদম, তখনই আরশাদ আলী চেঁচিয়ে উঠল, চিরন্তন আরশাদ আলীর তাক করা আঙ্গুল বরাবর তাকিয়ে দেখল, সত্যি কিছুটা দূরে একটা দ্বীপ দেখা যাচ্ছে। আরশাদ আলী জোশ ফিরে পেয়ে বাইতে লাগলো দাঁড়। আকাশে সূর্য কালো মেঘে থেকে গেছে, প্রবল ঝড় আসতে চলেছে, হাওয়ার বেগ বাড়ছে। প্রায় 45 মিনিট দাঁড় বাওয়ার পর অবশেষে নৌকা এসে ভিড়ল মরণদ্বীপের বালুচরে।
শিগগির নামা, জলদি কাজ করে ফিরতে হবে।
এই বলেই চিরন্তন নেমে পড়ল মরণদ্বীপে। লেঠেলরা কঙ্কার অচেতন দেহটা নৌকা থেকে তুলে নিয়ে চলল বালিয়াড়ি থেকে একটু দূরের জঙ্গলের ভিতর। বৃষ্টি শুরু হয়ে গেছে, তবে ঝড় তখনো ওঠেনি। সবাই মিলে কঙ্কার মৃত প্রায় দেহটা ধরে নিয়ে এনে ফেলল জঙ্গলের ভিতরে একটা সামান্য ফাঁকা জলার ধারে। সেই নোনা জলার পাশের বালিতে কিছুটা গর্ত খুঁড়ে ফেলে দেওয়া হলো কঙ্কার অচেতন দেহটা। নিঃশ্বাস তখনও পড়ছিল। চিরন্তন, বৈধুর্য আর 5 জন লেঠেল মিলে বালি আর মাটি ফেলে গর্তটা ভরাট করতে লাগলো। জীবন্ত কঙ্কা চাপা পড়তে থাকলো। সমাধি দেওয়ার পর বৈধুর্য ভট্টাচার্য হাতে ধরা একটা লাল সালুতে মোড়া পিতলের খাড়া বের করে সেটা পুঁতে দিল কঙ্কার জীবন্ত সমাধির উপর। এটা কঙ্কারি বাড়ির মা কালীর মূর্তির হাতের খাড়াটা। মন্ত্র পড়া শুরু করল বৈদুর্য।
নমো রিং সুপাদাষ্টাং বচং খং সম্ভয় জিহং কিলয় কিলয় পরবুদ্ধিং নশায়ন সং নমো শ্রীং স্বাহা।
তারপর লাল সুতো দিয়ে খাঁড়াটার চারপাশে চড়িয়ে বেঁধে বৈদুর্য বলল,
কাজ শেষ, অঙ্কার অতৃপ্ত আত্মাও বেরোতে পারবে না এখান থেকে, চলো ফিরি, প্রবল ঝড় আসছে।
তার এই কথাটা শেষ হতেই সবাই দৌড়তে লাগলো। আরশাদ আলী নৌকায় অপেক্ষা করছে। ওরা সবাই এসে নৌকায় বসতেই আরশাদ নৌকা নামিয়ে নিল সাগরের জলে, ফিরে চলল সাগরদ্বীপের দিকে। অদ্ভুত ব্যাপার, আকাশ ঘন কালো, শুধু যেন মরণদ্বীপের উপরই, যেন সব ঝড় ওই দ্বীপেই আঁচড়ে পড়বে। চিরন্তনরা দেখছে নৌকা থেকে দ্বীপটার দূরত্ব যত বাড়তে লাগলো ততই দুর্যোগ যেন কেটে যাচ্ছে। দুর্যোগময় দ্বীপে একা মাটির ভিতর শুয়ে থাকলো পাগলি হত্যাকারী পিশাচিনী কঙ্কা। সাল 2021, শীত সবে পড়তে শুরু করেছে কলকাতার রানাতে কানাচে। রাত 2 বাজে, বাড়ির দোতলার ঘরে জানালার পাশে বসে মন দিয়ে ল্যাপটপ দেখে যাচ্ছে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলের খুবই গুরুত্বপূর্ণ সঞ্চালক নোয়েল সপ্তর্ষি বারুই। পাশেই বিছানায় অঘরে ঘুমাচ্ছে জোহানা। 1 বছর হলো ওদের বিয়ে হয়েছে। ল্যাপটপে কি যেন দেখতে দেখতে বেশ গম্ভীর চিন্তামগ্ন নোয়েল। হঠাৎই সে জোয়ানার গায়ে হাত দিয়ে আস্তে আস্তে ঠেলে ডাকতে লাগলো,
জোয়ানা, এই জোয়ানা, ওঠো ওঠো ওঠো।
চোখ খুলল জোয়ানা, আধানিবু চোখে নোয়েলের দিকে তাকিয়ে ঘুম জড়ানো গলায় বলল,
কি হয়েছে?
নোয়েল খুব উত্তেজিত, জোয়ানার সামনে ল্যাপটপটা রেখে একই উত্তেজনায় বলল,
আরে এটা দেখো।
কি দেখবো?
নোয়েল ল্যাপটপে খুলে রাখা পশ্চিমবঙ্গের ম্যাপটা দেখিয়ে বলল,
এটা সাগরদ্বীপ, গঙ্গা সাগর মেলা যেখানে হয়, আর এই যে দ্বীপটা দেখছো সাগরদ্বীপের দক্ষিণে, এটা হলো প্রণয়দ্বীপ। আর প্রণয়দ্বীপের ঠিক পশ্চিমে দেখো আরেকটা দ্বীপ দেখা যাচ্ছে। এই দ্বীপটা কোনো নাম নেই, স্ক্রিন জুম করলে দ্বীপটা অদৃশ্য হয়ে যাচ্ছে ম্যাপ থেকে। এই দেখো দেখো।
দেখলাম, তা তোমার উদ্দেশ্যটা কি?
আরে আমরা এই দ্বীপেই যাব।
মানে?
মানে আমাদের তো ইচ্ছেই ছিল কোথাও ঘুরতে যাওয়ার, কালই আমরা বেরিয়ে পড়বো সাগরদ্বীপের উদ্দেশ্যে। সাগরদ্বীপ পৌঁছে দেখতে হবে এই রহস্যময় দ্বীপটা কেউ চেনে কি না, না চিনলে প্রণয়দ্বীপেই চলে যাবো এক হাত কাটানোর জন্য। আর যদি এই দ্বীপটা কেউ চেনে তাহলে ঘোরাও হবে, চ্যানেলের জন্য নতুন কন্টেন্টও পাওয়া যাবে, সাথে বিশাল অ্যাডভেঞ্চারও হবে।
কথাগুলো বলতে বলতে উদ্ভাসিত হয়ে উঠল নোয়েলের মুখ। জোয়ানাও এখন বেশ উত্তেজিত বলল,
সৈকত আর তিস্তাকেও বলে দেখো না, ওরা অনেকদিন ধরে বলছিল কোথাও আউটিং এর কথা।
ঠিক বলেছো, দাঁড়াও ওদের এক্ষুনি ফোন করছি।
জোয়ানা বালিশে মাথা রেখে চোখ বুঝতে বুঝতে নিজের মনেই বলল,
রাতারাইটের সময় ফোন করেছে খিস্তি খাওয়ার জন্য।
মধ্যরাতে অন্ধকার ভেদ করে টাটা সুমোটা ছুটে চলেছে ডায়মন্ড হারবার পেরিয়ে কাকদ্বীপ হাই রোড ধরে সাগরদ্বীপের উদ্দেশ্যে। চালকের সিটে বসে নোয়েল, পাশে জোয়ান, পিছনের সিটে সৈকত আর তিস্তা। আগামী ফেব্রুয়ারিতেই ওদের বিয়ে। নোয়েল গাড়িটা থার্ড গিয়ারে দিয়ে সৈকতের উদ্দেশ্যে বলল,
কিরে কেমন ফিল হচ্ছে তোদের?
বিয়ের আগেই হানিমুন, তাও কোথায় না ওই এক অজানা রহস্যময় দ্বীপে। উফ, চরম যাকে বলে, একদম চরম চরম।
অজানা দ্বীপে যাচ্ছ ট্রিপে, বিয়ের আগেই বউ এলো গ্রিপে।
আমার মনে হচ্ছে দ্বীপটা আমরা দেখতে পাবো না। খেতিস্তা,
যা বলেছিস জোয়ানা, আমার তাই মনে হচ্ছে।
এই দূর দূর, অলক্ষণে কথা বলিস না তো তোরা। সারাক্ষণ এক কথা, তোদের আইডিয়া নেই বুঝলি, এই দ্বীপটা পৌঁছাতে পারলে কি ভয়ঙ্কর রকম অ্যাডভেঞ্চারাস ব্যাপার হবে, নাম ছড়িয়ে পড়বে আমাদের।
আমাদের না তোমার,
সবার।
জানিস তো নোয়েল, আমার না বেশ ভয় করছে, আরে যদি কোনো বিপদ থাকে দ্বীপটায়।
আরে শোন তিস্তা, ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলের হয়ে এরকম প্রচুর অজানা জায়গায় সার্ভাইভ করেছি আমি। একটা জিনিস মনে রাখ, যে দ্বীপটায় আমরা যাচ্ছি সেই দ্বীপে কোনো মানুষ হয়তো বাস করে না, আর মানুষের চেয়ে ডেঞ্জার কিছু এই পৃথিবীতে নেই। আর অন্য কোনো প্রাণী এলে আমি সামলে নেব, আমি থাকতে তোদের কোনো চাপ নেই, সো ডোন্ট ওয়ারি, চিল।
কিছু তো একটা বাস করে।
টাটা সুমো তখন হাইরোড ছেড়ে বাঁক নিয়েছে হার্ডউড পয়েন্টের দিকে। অন্ধকার ফাঁকা রাস্তার দুপাশে সারি সারি গাছের মাঝখান দিয়ে হেডলাইট জ্বালিয়ে গান চালিয়ে ছুটে চলেছে গাড়িটা অজানাকে ছুটে।
আজ আকাশ মেঘলা। বেগুয়াখালী গ্রামের পশ্চিম প্রান্তে মোহনার ধারে সাগর লাইট হাউসের ওপর দাঁড়িয়ে নোয়েল, জোয়ানা, সৈকত আর তিস্তা। লাইট হাউস থেকে সমুদ্রের বহু দূর দেখা যায়। ওরা দেখতে পাচ্ছে এ সমুদ্র একটু বেশি শান্ত, স্থির। প্রবল ঝড়ের আগে যেমন সবকিছু শান্ত হয়ে যায়, এ সমুদ্র তেমনই মনে হচ্ছে জোয়ানার। নইলের দিকে তাকিয়ে জোয়ানা বলল,
যেতেই হবে ওই দ্বীপে, দেখলে তো এখানে 12 জনের স্পিড বোট আছে, কিন্তু কোনো বোট মালিক যেতে চাইছে না।
আরে নইল, মানে দেখলি তো কেউ রাজি হলো না। দ্বীপটার নামটাও কিরকম অদ্ভুত, মরণ দ্বীপ। এই আমার না ব্যাপারটা ঠিক ভালো ঠেকছে না রে নইল।
নোয়েল একই প্রচণ্ড বিরক্ত ছিল, একজন বোটের মালিককেও রাজি করানো গেল না। তার বলেছে ওই দ্বীপে কেউ কোনোদিন যাওয়ার চেষ্টাও করেনি, এমনকি কেউ দেখেও নি ওই দ্বীপ। নোয়েলের সব আশা এভাবে চলে যেতে বসেছে। তিস্তা বলছে,
নয়দ্বীপে চল নোয়েল, আর কোনো অপশন নেই।
কিন্তু ঠিক এই সময় ওরা দেখল লাইট হাউসের সিঁড়ি দিয়ে উঠে আসছে একটা 10-11 বছরের বাচ্চা ছেলে। ওদের সামনে এসে দাঁড়ালো সে, তারপর চারিদিক দেখে নিয়ে ওদেরকে ফিস ফিসিয়ে বলল,
তোমাদের কেউ নিয়ে যেতে চাইছে না ওই মরণ দ্বীপে, আমি দেখেছি ওরা পারবেও না নিয়ে যেতে, আর যদি কারো সাহস হয়নি মরণ দ্বীপের দিকে যাওয়ার, কিন্তু কিন্তু একজন আছে যে তোমাদের নিয়ে যেতে পারে।
এসে আর তুই বাকি হঠাৎ এমনভাবে উদয় হলি, তাছাড়া তুই কি তার কাছে নিয়ে যেতে পারবি আমাদের?
পারবো, দুটো টাকা লাগবে।
নইলে একটুও দেরি না করে মানি ব্যাগ থেকে 200 টাকা বের করে বাচ্চাটার হাতে দিয়ে বলল,
এই নে তোর 200 টাকা, খুশি? এবারে নিয়ে চল তার কাছে।
বাচ্চাটা টাকা পেয়ে খুব খুশি হয়ে বলল,
এসো আমার সাথে।
বেগুয়াখালী গ্রামের দক্ষিণ প্রান্তে সমুদ্রের ধারে বন জঙ্গলে ঘেরা বনবীর মন্দির। মন্দিরের সামনে আসতেই নোয়েল দেখল একটু দূরে বাঁশ দিয়ে তৈরি ঘর দেখা যাচ্ছে একটা। বাচ্চাটা তর্তর করে হেঁটে চলেছে ঘরটার দিকে, পিছন পিছন নোয়েল, জোয়ানা, সৈকত আর তিস্তা। ঘরটার সামনে পৌঁছে ওরা দেখলো যে ঘরটার শিকল বাইরে দিয়ে লাগানো, বারান্দায় মাছ ধরার জাল গুটিয়ে রাখা। বাচ্চাটা বলল,
মনে হয় সে নৌকায় আছে।
নৌকা মানে?
স্পিড বোট নয়, নৌকায় তোমাদের যেতে হবে।
ওরা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো, নোয়েল বাদে বাকি সবার চোখ মুখে একটা আধো ভয়ের ছাপ স্পষ্ট। নোয়েল কড়া গলায় বাচ্চাটাকে বলল,
এই ছোকরা সত্যি করে বলতো, কার সাথে দেখা করতে নিয়ে এসেছিস আমাদের?
যে তোমাদের মরণ দেবে নিয়ে যাবে গো।
এই বলে সে দূর বালুচরের দিকে আঙ্গুল তুলে দেখালো। ওরা চারজনে সেই আঙ্গুলের ইঙ্গিত বরাবর তাকে দেখল একটা কাঠের নৌকা রাখা রয়েছে সাগর পারে। আর কথা না বাড়িয়ে সে গিয়ে এগিয়ে গেল। ওরা নৌকাটার কাছে পৌঁছতেই সকলে দেখল সেখানে তো কেউই নেই।
ওই যে দেখতে পাচ্ছ, ও নিয়ে যাবে তোমাদের।
এই বলতেই নোয়েলরা দেখল সমুদ্রের দিক থেকে একটা 24 ছেলে খালি গায়ে ওদের দিকে এগিয়ে আসছে। ছেলেটার ছিপছিপে মেয়েহীন শরীর, পরনে একটা লুঙ্গি। ওকে দেখে বাচ্চারা আবার বলল,
ওই তোমাদের নিয়ে যেতে পারে, একবার কথা বলে নাও, এবারে আমি চাই। হ্যাঁ,
ও নিয়ে যাবে। ওকে,
ওই তো নৌকাটার মাঝি গোগলা।
হাই, আমি নোয়েল সপ্তর্ষী বাড়ি, তোমার কাছে আমরা বিশেষ প্রয়োজনে এসেছি।
হ্যাঁ জানি বাবু, প্রয়োজন তারা কেউ আসে না।
কথাটা শুনে তিস্তার একদিকের ভ্রু ওপরে উঠে গেল। নোয়েল মোবাইল ফোনে গুগল ম্যাপ খুলে গোগলাকে একটা দ্বীপের লোকেশন দেখিয়ে বলল,
এই দেখো এরকম কোনো দ্বীপ আছে বলে তুমি জানো?
গোগলা ফোনে খোলা ম্যাপটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে অস্ফুটে বলল,
মরণ দ্বীপ।
আরে বাহ, তুমি চেনো?
চিনি তো না স্যার, কিন্তু খুব ছোটবেলায় দাদুর মুখে শুনেছিলাম ওই দ্বীপটার কথা।
গ্রেট, তুমি নিয়ে যেতে পারবে আমাদের এই দ্বীপে? এক রাত কাটিয়ে চলে আসবো।
গোগলা কিছু উত্তর না দিয়ে নোয়েলের দিকে চুপ করে তাকিয়ে রইল।
আচ্ছা ঠিক আছে, 15,000 টাকা দেব।
15,000 টাকা পেলে শুধু মরণ দ্বীপ কেন, আরো কেউ নিয়ে যেতে পারবো।
কথাটা শুনে সৈকত, জোয়ানা আর তিস্তার বুকটা ছ্যাঁদ করে উঠল। নোয়েল বেশ উত্তেজনায় ফুটছে।
হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু কি করে তুমি নিয়ে যাবে? মানে তুমি তো কোনোদিন দেখোনি ওই দ্বীপ।
দেখিনি কারণ প্রয়োজন পড়েনি। তোমেই বলেছিলাম না বাবু যে প্রয়োজন ছাড়া কেউ আসে না। আজ হয়তো ওই মরণ দ্বীপের প্রয়োজন পড়েছে আপনাদের, আর আমার প্রয়োজন টাকা। ঠিক পৌঁছে দেব বাবুরা, ঠিক পৌঁছে দেব। কবে যাবেন?
আজ এখনই।
৬৯ বছর বয়স হলেও এখনো বেশ সচল বেগুয়াখালী গ্রামের জমিদার চিরন্তন বিশ্বাস। জমিদারি অবশ্য এখন আর নেই, তবে চিরন্তনের প্রভাব এই গ্রামে চিরন্তন। তার একমাত্র মেয়ে বিয়ে করে আমেরিকায় নিবাসী, ১৬ বছরের নাতিও আছে চিরন্তনের। এই গ্রামে বিশাল বাড়িটায় কয়েকজন কাজের লোক নিয়ে থাকে চিরন্তন। গ্রামের লোক এখনো তাকে বেশ মানে। দুপুরে খেয়ে দেয় ৭১ বছর বয়সী পুরোহিত বৈধুর্য ভট্টাচার্যের সাথে দাবা খেলায় মগ্ন চিরন্তন। হঠাৎ সেই সময় গ্রামেরই এক ছেলে নাম পদা দৌড়ে এসে দাঁড়ালো চিরন্তনের ঘরের দরজার সামনে। মারাত্মক হাঁপাচ্ছে পদা। কিছু গুরুত্বপূর্ণ খবর এনেছে বুঝতে পেরেই চিরন্তন জিজ্ঞাসা করলো,
কি হয়েছে রে পদা?
কলকাতা থেকে চারটে ছেলে এসেছিল বাবু আজ গ্রামে, মরণদ্বীপে যাওয়ার খোঁজ করছিল, গোগলা নিয়ে গেছে মরণদ্বীপ।
শুনেই হাত পা ঠান্ডা হয়ে এলো চিরন্তন আর বৈধুর্যের। ভয়ার্ত চোখে চেয়ে বৈধুর্য বলল,
গোগলা চেনে নাকি যেতে পারবে?
তুমি গোগলাকে এখনো চিনলে না, আরশাদ আলীর নাতিও, আরশাদ আলীর মতোই সাহস, আকাশ থেকে সমুদ্রে দিক চিনতে পারার ক্ষমতা আছে গোগলার মধ্যে। ও ঠিক পৌঁছে যাবে।
হে ভগবান, কিছু একটা অনর্থ হতে চলেছে, ওরা আর ফিরে আসতে পারবে না।
গোগলা ঠিক ফিরে আসবে, ওর মতো ক্ষমতা কোনো মাঝির নেই, ও ঠিক ফিরে আসবে। আর হ্যাঁ শোন রে পদা, গোগলা ফিরলেই ওকে আমার কাছে আসতে বলবি। বারণ করেছিলাম গ্রামের সবাইকে, ওই মরণ দ্বীপের ধারে কাছেও যেন কেউ কোনোদিন না যায়। গোগলাকেও বই বই করে বারণ করতাম, এতদিন ও শুনেছে আমার বারণ। না আমায় জানতেই হবে কত টাকার জন্য আজ আমার কথা অমান্য করলো।
ভগবান করুক ও যেন দ্বীপটায় না পৌঁছাতে পারে।
আশঙ্কার চারটে চোখ চেয়ে রইল দোতলার জানলার বাইরে দূরে সমুদ্রের দিকে। একটা গোটা দিন আর সারা রাত নৌকা চালাবার পর ভোরের সূর্যের আলো এসে পড়েছে গোগলার মুখে। গোগলার পরনে লুঙ্গি আর গায়ে একটা বড় লাল পাতলা চাদর দুবার করে জড়ানো। এতক্ষণ নৌকা চালিয়ে অক্লান্ত গোগলা। দাদুর বলা গল্প অনুযায়ী রাতের আকাশের নক্ষত্র দেখে গোগলা নৌকা গিয়েছে। নৌকার ওপর নোয়েল জোয়ানা সৈকত আর তিস্তা গরম জ্যাকেট পরে আপাদমস্তক কম্বল চাপা দিয়ে ঘুমিয়ে।
বাবুরা ওই দেখো তোমাদের মরণ দ্বীপ।
নোয়েলরা সবাই ঘুম ভেঙে উঠে গোগলার দেখানো দিক অনুযায়ী তাকিয়ে চোখ খুলে দেখল, সত্যি অনেক দূরে সমুদ্রের উপর সবুজ বৃত্তের মতো কি একটা দেখা যাচ্ছে।
স্পিড বোট হলে কালই প্রায় অর্ধেক দিনে পৌঁছে দিতাম, নৌকা বলে এখান থেকে ওই দ্বীপে পৌঁছতে দুপুর হয়ে যাবে।
নোয়েলের চোখ মুখে বিস্ময়ের আভা, সবার মনের মধ্যে যেমন বিস্ময় তেমন আনন্দ। একমাত্র গোগলা অবিচল। নৌকার এক প্রান্তে দাঁড়িয়ে ইস্পাত কঠিন মুখে সর্বশক্তি দিয়ে দাঁড় টেনে যাচ্ছে। আকাশে আবার সূর্য ঢাকা পড়ছে মেঘে। গোগলা বুঝতে পারছে ঝড় আসতে চলেছে, তার আগেই নৌকাটা নিয়ে দ্বীপে পৌঁছতে হবে। সমুদ্রের বুক চিরে নৌকায় পাঁচটা প্রাণ অগ্রসর হচ্ছে মরণ দ্বীপের দিকে। ক্রমশ প্রকট হচ্ছে মরণ দ্বীপ। নোবেল জোয়ানা সৈকত তিস্তা চোখে বিশ্বের বিস্ময়। ঢেউয়ের তালে পাল্লা দিয়ে গোগলা টেনে চলেছে দ্বার। দ্বীপটার যত কাছে গোল্লা নৌকাটা নিয়ে আসছে, ততই যেন ঘন কালো মেঘের পরিসর ঘিরে ধরছে ওদের। পৃথিবীর থেকে ছিন্ন কোনো কৃষ্ণগহ্বরের মধ্যে যেন অবস্থিত এই দ্বীপটা। সমুদ্র এখানে উত্তাল, প্রবল হাওয়া যেন দ্বীপটায় ঢুকতে চরমতম বাধা প্রদান করছে। ঘন সবুজ জঙ্গল আর চেপে ধরা কুয়াশায় ঘেরা স্যাঁতস্যাঁতে ঠান্ডা এখানে হিম ধরায় হাড়ে। সঠিক নামকরণ করেছিল গোগলার দাদু আরশাদ মাঝি, মরণ দ্বীপ। তবে গোগলাও যথেষ্ট পোক্ত ও নাছোড় বান্দা, সব রকম প্রতিকূলতা ঠেলে নৌকাকে দ্বীপের বালুচরে এনে তুলল। নোয়েলদের মুখ আশ্চর্যময়তে ডুবে। ওদের মধ্যে নোয়েলই সবার আগে নামল নৌকা থেকে। দ্বীপের মধ্যের পরিবেশ বেশ থমথমে, চুপচাপ, শান্ত। এমন জায়গায় চলে এসেছে ওরা যেন মনে হচ্ছে ওরা পাঁচজন বাদে দ্বীপে একটা প্রাণীও জীবিত নেই। বন্য গাছগুলো ছাড়া শুধু সমুদ্রের এক পেশে শব্দ এমন আজন্মের নীরবতাকে আরো নিবিড় করে তুলছে। শীতের সন্ধে শিগগির নামে। নোয়েল হাতের ঘড়িতে দেখল বিকেল 4:30। মনে হচ্ছে সূর্য এই দ্বীপে বহুদিন ওঠেনি, অন্ধকার পুরোপুরি গ্রাস করবে। গোগলাই প্রথম নীরবতা ভাঙল।
আলো কমে আসছে বাবুরা, অন্ধকার হওয়ার আগে কিছু শুকনো কাঠ জোগাড় করতে হবে।
ঠিক আছে জোয়ানা আর তিস্তা, তোরা নৌকায় থাক আর সৈকত আর আমি কাঠ নিয়ে আসছি।
না না, আমিও যাবো।
নোবেল জানে শত বোঝালেও জোয়ানা বারণ শুনবে। অগত্যা দেরি না করে জোয়ানা নোবেল আর সৈকত নেমে পড়লো পারে। কিছুটা বালুচর পেরিয়েই জঙ্গল, ওইখানেই কাঠ পেতে পারে ওরা। একটা দীর্ঘশ্বাস ফেলে সেদিকেই এগোলো নোবেল। তিস্তা আর গোগলা বসে থাকলো নৌকায়। ওদের চোখের সামনে দিয়ে নোবেল সৈকত আর জোয়ানা ক্রমশ এগিয়ে যাচ্ছে জঙ্গলটার দিকে। তিস্তার চোখ অবশ্য গোগলার দিকেই থেমে। গোগলার বেপরোয়া সাহসে শুরু থেকেই আকর্ষিত হয়েছে সে। ওর সাথে এই একাকিত্বে মেশা চরম উপভোগ করতে শুরু করেছে। এদিকে নোবেলরা ক্রমশ মিলিয়ে যাচ্ছে ঘন অরণ্যের ভিতর। আলো ক্রমশ ফুরিয়ে আসছে। জঙ্গলের ভিতরে একটা ছোট্ট টিলার ওপর চোখ বিস্ফোরিত করে দাঁড়িয়ে ওরা তিনজন। সামনেই মাটির ওপর একটা খাড়া গাথা রয়েছে। নোয়েল অস্ফুটে বলল,
এর মানে আমাদের আগেও এই দ্বীপে কোনো মানুষের পা পড়েছে।
কিন্তু খাড়া পুঁতে যাওয়ার কারণ কি?
থাক, যা আছে থাক, আমরা কাঠ নিয়ে নৌকোয় যাই।
দাঁড়াতো জোয়ানা, নৌকায় ফিরে তো যাবই, তবে খাড়াটা নিয়ে।
কখনোই সৈকত আর জোয়ানকে কিছু বলার সুযোগ না দিয়ে নোয়েল তড়া করে এগিয়ে গিয়ে খাড়াটা চেপে ধরল এবং এক টানে মাটি থেকে সেটা তুলে নিল। বেশ ভারী খাড়া, এক ফোঁটা জং পড়ে না, ধারালো ও মসৃণ। খাড়াটা তুলতেই যে ব্যাপারটা হল তার জন্য প্রস্তুত ছিল না। প্রকৃতি যেন খেপে উঠল কোনো জানা আশঙ্কা। চারপাশের গাছগুলো এমনভাবে মাথা ঝাঁকাতে শুরু করলো যাতে মনে হচ্ছে প্রবল আনন্দে উল্লাস করছে সারা জঙ্গল। সে দৃশ্য ভয়াবহ, গায়ের রোম খাড়া করে দেওয়া। অন্ধকার ঘনিয়ে আসছে।
রান 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 রান
দৌড়াতে শুরু করলো ওরা তিনজন। কিন্তু ঠিক তখনই একটা ক্ষীণক্ষীণে কানে তারা ধরানো তীক্ষ্ণ মেয়েলি চিৎকার কাঁপিয়ে দিল ওদের আত্মা। মনে হতেই সৈকত দাঁড়িয়ে পিছনে ঘুরে দেখে জোয়ানা আর নোবেল নেই পিছনে। দু পায়ের তলায় নরম কিছুর অনুভূতি হচ্ছে। শুনতে পাচ্ছে একটা মেইনলি চাকা গলায় সৈকত কোনো মতে পকেট থেকে মোবাইলটা বের করে সেটা টর্চ জ্বালিয়ে নিজের পায়ের দিকে আলো ফেললেই বুকের ভিতরটা খালি হয়ে গেল। পায়ের তলায় খুচখুচে কালো একটা নগ্ন মেয়ে শুয়ে হাসছে। সৈকত ঠিক সেই মেয়েটার বুকের উপরেই দাঁড়িয়ে কাঁদছে। এবার কখন দিদি হাসি হেসে উঠল মেয়েটা। মেয়েটা তার সরু কালো হাত লম্বা করে সৈকতকে চেপে ধরেই এক নিমেষে টেনে নিল মাটির ভেতর। অন্ধকারে আবার পরিপূর্ণ হয়ে গেল চারিদিক। এদিকে নোয়েল জোয়ানার হাত ধরে দৌড়ে চলেছে জঙ্গলের ভেতর।
তাড়াতাড়ি জোয়ানা, তাড়াতাড়ি তাড়াতাড়ি!
এটা এটা কি হচ্ছে নোয়েল? সৈকত কই? আমরা আর বাঁচব না, আমরা কেউ বাঁচব না।
জঙ্গল থেকে সমুদ্র দেখতে পেয়ে গেছে ওরা। আর কিছুটা পরেই জঙ্গল শেষ, সমুদ্রের বালিয়ার শুরু। সেই সময় কোনো গাছের লতায় পা জড়িয়ে মুখ থুবড়ে পড়ল জোয়ানা। নোয়েলের হাত ফসে গেছে, নাকের পাশ দিয়ে রক্ত গড়িয়ে আসছে মেয়েটার। নোয়েল পিছনে ফিরে তুলতেই যাবে জোয়ানাকে, হঠাৎ শুনল একটা ফ্যাস ফেসিয়ে হাসির শব্দ। শব্দটা জোয়ানার মাথার উপরের গাছ থেকে আসছে। অতি কষ্টে চোখ তুলে উপর দিকে তাকালো জোয়ানা। নোয়েল থ হয়ে দাঁড়িয়ে জোয়ানার মাথার উপর গাছের ঝুঁকে পড়ার ডালটা পা দিয়ে জড়িয়ে মাথা নিচের দিকে করে অনেকটা বাঁদুরের মতো ঝুলছে মিশমিশে কালো একটা মেয়ে। চোখ নেই বেটার, আছে শুধু বিভৎস হাঁ। তার ভিতর থেকে লিকলিকে জীব নড়াচড়া করছে, চোখের সামনে মৃত্যু দেখছে জোয়ানা। মেয়েটা তার কালো সরু হাত দুটো বাড়িয়ে খপ করে ধরে নিল জোয়ানার মাথাটা। গাছে ঝোলা মেয়েটা একটানে উপরের দিকে তুলে নিল জোয়ানাকে। নোয়েলের মুখে ছিটকে এলো জোয়ানার তাজা রক্তের ছিটে। ততক্ষণে সমুদ্রের পাড়ে দাঁড় করানো নৌকা থেকে গোগলা দেখতে পেয়ে গেছে নোয়েলকে। বুঝতে পারছে কিছু একটা হচ্ছে। সঙ্গে সঙ্গে লাফ মেরে নৌকা থেকে নেমে নোয়েলের দিকে দৌড়ালো গোগলা। নৌকাতে বসেই বিপদের গন্ধ আঁচ করে ভয় শিটিয়ে গেছে তিস্তা। বৃষ্টি শুরু হয়েছে ছিটছিট, সমুদ্র ক্রমশ উত্তাল। হঠাৎ তিস্তা লক্ষ্য করল সমুদ্রের জল থেকে কালো লম্বা অবয়ব সরীসৃপের মতো এগিয়ে আসছে নৌকার দিকে। অবয়বটা অনেকটা একটা নারী শরীরের মতো। হাত পা ঠান্ডা হয়ে এলো তিস্তার। সেও নৌকাটা থেকে জলময় বালিতে নেমে দৌড়াতে যায় গোগলার দিকে। সঙ্গে সঙ্গে নারী আকৃতির সরীসৃপটা প্রচণ্ড বেগে ধেয়ে এলো তিস্তার দিকে। তিস্তার চেঁচাতে যাবে, আর সঙ্গে সঙ্গে নারী অবয়বটা তার কালো সরু হাত দিয়ে পেঁচিয়ে ধরল তিস্তার গলা। ভেজা বালিতে পড়ে ছটফট করতে লাগলো তিস্তা। ততক্ষণে গোগলা বিধ্বস্ত নোয়েলের হাত ধরে টেনে নিয়ে আসছে নৌকার দিকে।
তাড়াতাড়ি আসেন বাবু, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি!
কিন্তু নৌকার সামনের দৃশ্য দেখে আরো থতমত খেয়ে গেল গোগলা আর নোয়েল। নারী মূর্তিধারী সরীসৃপটা তিস্তাকে পেঁচিয়ে ধরে ক্রমশ চলে যাচ্ছে সাগরে। সেই নারী এমন ধরেছে তিস্তাকে যেন সাপে ব্যাং দিয়েছে। গোগলার এক হাতে খাড়াটা আর অন্য হাতে নোয়েলের হাত।
বাবু বাবু, আপনি বাঁচলে বাপের নাম, নিজের প্রাণটা বাঁচান, চলুন নৌকায়, চলুন, এক্ষুনি এদিক ছাড়তে হবে।
গোগলার কথাগুলো যেন দৈববাণী শোনালো নোয়েলের কানে। দুজনে দৌড়াতে লাগলো নৌকার উদ্দেশ্যে। নৌকায় পৌঁছে খাঁড়াটা নৌকায় রেখে গোগলা নোয়েলকে বলল,
ফেলুন জলের দিকে, ফেলুন!
দুজনের সর্বশক্তি দিয়ে নৌকাটাকে ঠেলে নিয়ে গেল জলের মধ্যে। নৌকা জলে পৌঁছাতেই তাতে উঠে পড়ে দাঁড় ধরল গোগলা। নোয়েল তখন বুক জলে দাঁড়িয়ে শেষবারের মতো মরণ দ্বীপের দিকে তাকালো। কি যেন একটা উড়ে আসছে বিশাল কালো পাখির মতো ওদের নৌকার দিকে। অবয়বটা সেই কালো কুচকুচে নারী।
বাবু, শিগগিরই উঠুন নৌকায়, শিগগিরই!
নোয়েল যেন কিছুই শুনতে পেল না। ভয় আর আতঙ্কের যৌথ অভিঘাতে একটা স্ট্যাচুতে রূপান্তরিত হয়েছে সে। তার নাশে ভয়ে শরীরের সব শক্তি নাশ হয়েছে তার। গোগলা ঝাঁপিয়ে পড়ল জলে। সর্বশক্তি প্রয়োগ করে নোয়েলকে তুলল নৌকায়। ততক্ষণে সে নারী মূর্তি নৌকাটার চারপাশে গোল গোল করে উঠতে শুরু করেছে। গোগলা নৌকায় উঠতেই ওরা দেখল নারী মূর্তিটা মাঝ পাখির মতো ধেয়ে আসছে গোগলার দিকে, সাথে তীক্ষ্ণ খিনখিনে কান ফাটানো চিৎকার। গোগলাকে ধরার ঠিক আগের মুহূর্তেই দাঁড় ধরে নিচু হয়ে বসে গেল গোগলা। নারী মূর্তিটা নৌকা থেকে ছো মেরে নিয়ে গেল নোয়েলকে মরণ দ্বীপের দিকে। কিছু সময়ের মধ্যেই মরণ অভিমুখে চলে গেল চার চারটে প্রাণ। এদিকে গোগলা দাঁত টানতে সর্বশক্তি প্রয়োগ করল। সমুদ্রে মহাপ্রলয় চলছে তখন, তাও গোগলা নাছো বান্দা। সে নৌকা টেনে নিয়ে চলেছে মরণ দ্বীপের আয়ত্তের বাইরে। মরণ দ্বীপ থেকে ভেসে আসছে সেই নারীর তীক্ষ্ণ চিৎকার। সাল 1980, কালী পুজোর রাত। সাগর দ্বীপের দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত বেগুয়াখালী গ্রামে করাই পুরোহিতের বাড়ি থেকে রাত কাঁপানো ধ্বনি উঠেছে।
কালী মা, কালী জয়, জয় কালী, করাল বদনি মা, মাঝে মা কালী মা, মা করাল বদনি মা, মা।
করালি পুরোহিত মারা গেছেন 5 বছর হল। তার এই বিশাল বাড়িটার পেছন থেকেই শুরু হচ্ছে ঘন জঙ্গল। একটি মাত্র প্রাণী বাস করে এই বাড়িটায়, করালি পুরোহিতের একমাত্র কন্যা 21 বছরের কঙ্কা। বাবা মারা যাবার আগে থেকেই সে কালী পুজোর সব আচার রপ্ত করে নিয়েছে। সেই পুজো করে, বলি চড়ায়। গ্রামের সব লোক তাকে বেশ সমীহ করে চলে। এই কন্যা নাকি তন্ত্র জানে, জাদু জানে। করালি পুরোহিত মারা যাবার পর থেকে প্রতি অমাবস্যায় গ্রামের একজন করে নিখোঁজ হয়েছে। সবার ধারণা এই কঙ্কা তন্ত্র বলে তাদের নিয়ে গিয়ে বলি চড়িয়েছে মা কালীর কাছে। কঙ্কা শ্যামবর না হলেও অপরূপ তার মুখশ্রী, শরীরে যৌবন যেন ফেটে বেরোচ্ছে। লাল পুরু ঠোঁট, শীত বক্ষ, মায়াবী চোখে নিষ্ঠুর চাহনি। গ্রামের অনেক পুরুষই তার প্রতি প্রবলভাবে আকৃষ্ট, কিন্তু কেউ সাহস পায় না কঙ্কার ধারে কাছে ঘেঁষতে। দূর থেকেই কঙ্কাকে নিজ মননে কল্পনা করে না পাওয়ার জ্বালা মেটায় তারা। জমিদার নিত্যানন্দ বিশ্বাসের একমাত্র ছেলে চিরন্তন বিশ্বাসেরও কঙ্কার প্রতি বেশ দুর্বলতা আছে। করালি পুরোহিত বেঁচে থাকতে জমিদার নিত্যানন্দ বিশ্বাস তার কাছে নিজের ছেলের সাথে কঙ্কার বিয়ের প্রস্তাব নিয়ে গেছিলেন। সাথে চিরন্তন বিশ্বাসও গিয়েছিল। প্রস্তাব শোনার পর করালি পুরোহিত কি বলবেন ভেবে না পেলেও কঙ্কা খিলখিয়ে হেসে উঠে বলেছিল,
নিজের ছেলের বলি দিতে এসেছে নাকি জমিদার বাবু?
সে স্বর শুনে কেঁপে উঠেছিল নিত্যানন্দ আর চিরন্তনের বুক। আর সাহস করেনি তারা। সেই থেকে গ্রামের সবাই কঙ্কাকে ভয় পায়। গত 3 বছরে প্রায় প্রতি অমাবস্যার রাতে চলে কঙ্কার ভুবন কাঁপানো গলার স্বরে মা কালীর সাধনা।
জয় মা, জয় মা, ওম ক্লিং হ্রিং কালিকে স্বাহা, ওম কালি কালি মা কালি কালিকে পাপ হারি দরবার বক্ষ দে।
এর পাশাপাশি তিনজনের নিখোঁজ হওয়া বড় বলি দেওয়ার আশঙ্কাকেই বেশ উস্কে দিয়েছে। তবে আজ চিরন্তন বিশ্বাসের বাল্য বন্ধু ধনঞ্জয় নিখোঁজ হওয়ায় চিরন্তন বিশ্বাস, ছজন লেথের এবং পুরোহিত বৈধুর্য ভট্টাচার্যকে নিয়ে রাতের অন্ধকারে কঙ্কার বাড়ির দিকে এগোচ্ছে। মা কালীর আরাধনায় ব্যস্ত কঙ্কার তীক্ষ্ণ চিতারে বাড়ির দিকে আগুয়ান সবার বুক কম্পিত হলেও আজ চিরন্তন বদ্ধপরিকর।
ওম কালী কালী মা কালী কালকে পাপহারে হৃদয় মার্ধবক্ষ দে।
বাড়ির ভেতরে সবাই ঢুকে পড়তে দেখতে পেল একটা বিশাল মা কালীর মূর্তির সামনে যজ্ঞের আগুন জ্বালিয়ে বসে কঙ্কা। ওদের দেখেই কঙ্কা চিৎকার করে উঠল,
তোদের এত বড় সাহস, তোরা তোরা আমারই বাড়িতে আমাকে না কয়ে এসেছিস? বেরো বেরো বলছি, দূর হয়ে যাবো চোখের সামনে থেকে, বেরো সবাই বেরো।
চিরন্তন ইশারায় দুজন লেখেল দৌড়ে গিয়ে চেপে ধরলো কঙ্কাকে। পুরোহিত বৈধুর্য ভট্টাচার্য বাকি তিনজন লেথেলকে বলল,
জাগিয়ে বাড়ির পিছনের জঙ্গলটায় খোঁজ ধনঞ্জয়কে।
সেই শুনে তিনজন লেথেল চলে যেতেই কঙ্কার মুখ হাত পা বেঁধে ফেলল চিরন্তন বিশ্বাস আর বৈধুর্য ভট্টাচার্য। তারপর কঙ্কাকে টেনে হিচড়ে নিয়ে গেল পাশের ঘরে। প্রায় আধ ঘন্টা ধরে খোঁজাখুঁজির পর একটা লেঠেলের পায়ে গোল মতো কি যেন একটা ঠিকল। বাকি জন লেঠেলকে সে ডাকতেই তারা এসে দেখল গোল বস্তুটা আর কিছুই নয়, ধনঞ্জয়ের কাটা মাথা। সঙ্গে সঙ্গে তাদের মধ্যে একজন দৌড়ে খবরটা দিতে গেল চিরন্তন বিশ্বাসকে। ততক্ষণে চিরন্তন বিশ্বাস আর বৈধুর্য নিজেদের ধুতি ঠিক করতে করতে ঘরটা থেকে বেরোচ্ছে। লেটেলের কাছে সব শুনে ওরা ছুটল ধনঞ্জয়ের কাটা মাথা দেখতে। একজন লেটেলকে নির্দেশ দিল সারা গ্রামকে ডেকে আনতে। আধ ঘন্টার মধ্যেই চলে এলো সারা গ্রামের লোকজন। যদিও খুবই ছোট গ্রামটায় অল্প কয়েকটা পরিবারের বাস, বাচ্চা ও নারীরা বাদে বেশিরভাগ সবাই চলে এলো। ততক্ষণে ধনঞ্জয়ের গলা কাটা দেহ পাওয়া গেছে কিছুটা দূরে। চিরন্তন বিশ্বাস চেঁচিয়ে উঠল,
এই নিয়ে নিরপরাধ চারজনের বলি দিয়েছে এই ডাইনি, বেঁচে থাকলে তারা গ্রাম শেষ করে দেবে। একে গাছে বেঁধে ততক্ষণ পাথর মারা হোক যতক্ষণ এর প্রাণ নাশ হচ্ছে।
সারা গ্রাম তাতে সায় দিল। জর্জরিত কঙ্কাকে দড়ি দিয়ে বেঁধে টেনে হিঁচড়ে গ্রামের বটতলার দিকে নিয়ে যেতে লাগলো গ্রামবাসীরা। চিরন্তন বিশ্বাস আর বৈধুর্য ভট্টাচার্য একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসল। কেউ কোনোদিন জানতেও পারবে না এই চারটে খুন চিরন্তন বিশ্বাসই করেছে। কঙ্কার কাছে প্রত্যাখ্যানের জ্বালায় প্রতিশোধ নিতে এতদিন ধরে চিরন্তন এই গল্পই তৈরি করেছে, যা আজ গ্রামবাসীর মনে কঙ্কার বিরুদ্ধে সত্য প্রমাণিত হয়েছে। মন্দির সমেত এত বড় বাড়িটা পাওয়া ছিল চিরন্তনের লক্ষ্য। আজ থেকে এই মন্দিরের পুরোহিত হবে বৈধুর্য ভট্টাচার্য। মন্দিরের প্রতিমার হাত থেকে ভারী খাঁড়াটা খুলে নিয়েছে সে। প্রতিমার হাতে জমিদার বাড়ি থেকে দেওয়া পাতলার উপর খাড়া দেওয়া হবে। চিরন্তন আর বৈধুর্যর মনে আনন্দ আর তৃপ্তির সীমা বাঁধ মানছে না। শুধু হিঁচড়ে নিয়ে চলা বিধ্বস্ত ধর্ষিতা কঙ্কার মুখ থেকে একটাই কথা বেরোচ্ছে, কাউরে ছাড়বে নিকো।
বাবু গোগলা ফিরেছে, নিয়েছি, বাকিগুলো ফেরেনি।
পদা গলাতে এইসব ভাবনায় ডুবে থাকা চিরন্তন বিশ্বাসের সমিত ফিরল। হুঙ্কার দিয়ে তিনি বললেন,
ওকে আমার কাছে পাঠা।
কিছুক্ষণের মধ্যেই গোগলা এসে মাথা নত করে দাঁড়ালো চিরন্তন বিশ্বাসের দোতলার ঘরের দরজার সামনে। আপাদমস্তক ভিজে পরনে লাল কালো রঙের লুঙ্গি আর গায়ে দুফলা করে জড়ানো লাল পাতলা চাদর। শীতে কাঁপছে গোগলা।
ভেতরে আয়।
চিরন্তন বিশ্বাসের চরম আর্তনাদ শুনে পদা দৌড়ে এলো দোতলায়। দরজা বন্ধ, ধাতব শব্দ আসছে ভেতর থেকে। পদা দরজায় সর্বশক্তি দিয়ে লাথি মারতে শুরু করল। কিছুক্ষণের মধ্যে দরজা ভেঙে পড়তে পদা ঘরে ঢুকে দেখল সারা ঘরে রক্ত বন্যা বইছে। চিরন্তন বিশ্বাসের শরীরের সব অঙ্গ ঘরের চারদিকে টুকরো হয়ে ছড়িয়ে, যেন রক্ত ঝড় বয়ে গেছে ঘরটায়। কাটা মাথাটা বিছানার উপর, বিস্ফারিত চোখ, উত্তর দিকের জানালাটা খোলা, পর্দা উড়িয়ে হাওয়া ঢুকছে ঘরে। আজ আবার অমাবস্যা। পুরোহিত বৈধুর্য ভট্টাচার্য রোজকার মতো মা কালীর মন্দির সংলগ্ন পুকুরটায় স্নানের জন্য নেমেছে। স্নান করে উঠে অমাবস্যায় পুজোয় বসবেন। সেই বাড়ি যে একসময় ছিল করালি পুরোহিতের। পুকুরের চারিদিকে গাছগাছালিতে ঘেরা, ঘাটের সামনের সিঁড়িতে হ্যালোজেনের হলদে আলো এসে পড়েছে। বৈধুর্য ভট্টাচার্য এই বয়সেও তিনবার ডুব দেন জলে। আজও ডুব দিয়েছে, তবে আজ ঘাটের সিঁড়িতে বসে বৈধুর্যরই ওঠার অপেক্ষায় গোগলা। এই গোগলার সারা শরীর আজ কালো কুচকুচে, লাল চক্ষু, মুখে বাঁকা হাসি, হাতে ধরা রক্তাক্ত খাড়াটা ঘাটের সিঁড়িতে ঢোকার ধাতু শব্দ উঠছে, আর গোগলার মুখ দিয়ে ব্যঙ্গপূর্ণ খিনখিনে গলায় উচ্চারিত হচ্ছে একটাই ছড়া।
জানিয়ে পাপ করলি তোরা, বাঁচতে কেউ পারবি না কো, এখানা কঙ্কাধারী কঙ্কা কাউরে